الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنی چینل দর্শকবৃন্দ প্রিয় নবীর প্রিয় জবাব অনুষ্ঠানের মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা প্রতিটা পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজন। দুনিয়া আখিরাতে কীভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব ইনশাআল্লাহ তাআলা, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা শুনব ইনশাআল্লাহ মুবাল্লিকে দাওয়াত ইসলামী মুহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয় রাখা হয়েছে তা নিয়ে মাদানী ফুল ইরশাদ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমরা জেনে নিই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কী ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন যদি আমরা আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে থাকি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কোনো চিন্তা টেনশন আমাদের থাকবে না। তো এর জন্য আমাদের উচিত দুনিয়াতে থেকেই আমাদের এই সময়গুলির মধ্যেই আমাদের একটি সময় বের করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসুন আমরা নিয়ত করে এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা 313 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবাই কিরাম আলাইহি মুরিদান প্রতিনিয়তই বিভিন্ন সময়ে তারা নানা জিজ্ঞাসিত তাদের প্রশ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আরজ করতেন। এমন একটি বিষয় একবার সাহাবাই কিরাম আলাইহি মুরিদান নবী পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইহসান সম্পাদনকারী হতে চাই, এর জন্য কি করণীয় রয়েছে, কি করলে এই গুণাবলীটি আমাদের মধ্যে হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমনভাবে তুমি ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শকবৃন্দ আজকে রাখা হয়েছে, আর এই বিষয়টি আসলে প্রত্যেকের ভাগে বা প্রত্যেক মানুষের ভিতর এই জিনিসটা ফিল হয় না যে আমরা তো ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি আমরা করে থাকি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে কি সেই বিষয়টা ফিল হয় যে আমি আল্লাহকে দেখছি, বা আমি যদিও আল্লাহকে না দেখি আমার সেই ইবাদতের মধ্যে কি আমাদের সেই জেহেনটা, সেই চিন্তাধারা কি থাকে, বিদ্যমান থাকে যে আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। খুব সুন্দর একটি বিষয় আমরা ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে রেখেছি আলোচনা শুনবো মুবাল্লিগে দাওয়াত ইসলাম ইমরান ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আজকের বিষয়টা শুনে নিয়েছেন যে যদি কেউ ইহসান সম্পাদনকারী হতে চায় তাহলে আল্লাহর হাবিব যেই হাদিসে মুবারাকতে ইরশাদ করেছেন এই বিষয় নিয়ে কি ইরশাদ করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইহসান সম্পাদনকারী অর্থাৎ যিনি মানুষের প্রতি এক প্রকার দয়াবান হয়ে থাকে,
জি,
মানুষের প্রতি যদি কেউ দয়াবান না হয় আপনার ইহসানকারী অর্থাৎ ইহসান সম্পাদনকারী অথবা দয়াবান তাকেই বলা হয় যে মানুষের প্রতি আপনার অত্যাচার অবিচার নয়, মানুষের উপকারে যে এগিয়ে আসে, এটা আমরা খুব সহজভাবে আমরা বুঝতে পারি, তাকেই বলা হয় যে ইহসান সম্পাদনকারী। ইহসান সম্পাদনকারীর ব্যাপারে এটা একটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে একটা দয়া যে এ ধরনের বান্দা হওয়া। তো এটাও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কী করবে, একজন ইহসান সম্পাদনকারী বান্দা বানিয়ে দেবে। তো সেই কাজটা কি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখনই ইবাদত করবে সেটা যে কোনো ইবাদত হতে পারে, তো ইবাদত করার সময় এটা তোমার একটা খেয়াল চিন্তা চেতনা থাকতে হবে যে আমি যে ইবাদতটা করে যাচ্ছি যাতে আল্লাহ আমাকে দেখছেন, আর অথবা আমি আল্লাহকে দেখছি। তো হয়তো বা যদিও এটা যে কেউ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাকে দেখার বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন অর্থ পাতে, যদি আমি আল্লাহকে না দেখি অবশ্যই আল্লাহ তালা আমাকে কি দেখে। এই যে এই বিষয়টা যদি কোনো একজন ব্যক্তির মাঝে প্রবেশ করে, যদিও খুব টাফ ইবাদতের মধ্যে, যদি আমরা প্রথম নাম্বার যদি আমরা দেখি যেটাকে বিশেষ করে আমরা ইবাদত হিসাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে নামাজ। এখন এই নামাজের একাগ্রতা, নামাজের কবুলিয়ত, নামাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করা ভালোভাবে, এটা তখন সম্ভব যখন কোনো একজন ব্যক্তি এই খেয়ালে ধারণা করে যে আমি যে নামাজ আদায় করে যাচ্ছি, আমি কিভাবে রুকু করি, আমি কিভাবে সিজদা করি, অথবা আমি কিভাবে কিয়াম করি, এই কিয়ামের মধ্যে আমার খেয়াল কোথায়, আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই নামাজ সম্পর্কে আল্লাহ জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখেন যে আমি কিভাবে করি। তো হয়তো যদি কোনো একজন ব্যক্তির মধ্যে জরুরি খেয়াল যদি আসে, তখন তার জন্য ওই নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে আসা তার জন্য খুবই সহজ। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন অনেকেই নামাজ পড়ে কিন্তু ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়তে গিয়ে তার খেয়াল নামাজের মধ্যে থাকে না। মহিলারা যারা নামাজ পড়ে তাদের ঘরের বিভিন্ন কাজের কথা তাদের স্মরণে চলে আসে। যারা অফিসে কাজ করে দেখবেন তারা নামাজও পড়ে কিন্তু তাদের অফিসের বিভিন্ন চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করে। অর্থাৎ প্রতিটা মানুষ যখন সে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, তখন ওই নামাজের মধ্যে সে যখন সে নীরবতা ফিল করে, ওই সময় যে কেন তার খেয়াল বাইরে থাকে, কেন তার দোকানে, কেন কাজের মধ্যে, কেন ব্যবসার মধ্যে, কেন হিসাব নিকাশের মধ্যে, এখানে অনেকে দুনিয়াবি বিভিন্ন লেনদেন হিসাব নিকাশও কিন্তু অনেকের নামাজের মধ্যে কী হয় শুরু হয়ে যায়, কেন? এর কারণ হচ্ছে যে আমার যে নামাজ, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। মেরাজ মানে কি? দিদার, সাক্ষাৎ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ হয়েছে, মানে দিদার হয়েছে, মোলাকাত হয়েছে। তো এখন উম্মতের জন্য মেরাজ হিসাবে মোলাকাত, আল্লাহর দর্শন, এই জিনিসটা পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোহফা পুরস্কার হিসাবে কি আমাদের জন্য ইবাদত নামাজ নিয়ে এসেছেন।
হে আল্লাহ, আমি তো আমাকে আপনাকে দেখেছি, আমার উম্মত তো
দেখে নাই। এখন এখানে এহসান ভাই, যে আপনার দেখবেন আপনার এই খেলটা কি আমাদের মধ্যে আসে কি না, যে আমি যে নামাজ আদায় করি আসলে আমার নামাজ পড়ার উদ্দেশ্য যে আমার নামাজটা মেরাজ হোক, আমার নামাজটা আল্লাহ তাআলার সাথে কথোপকথন একটা মাধ্যম। যে কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি চায় আল্লাহর সাথে কথোপকথন করতে চায়, সে নামাজে দাঁড়িয়ে যায়। এখন এই যদি খেয়াল যে আমার নামাজটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম, আমার এই ইবাদত, আমার এই নামাজটা আল্লাহর দিদার একটা মাধ্যম, যদি এই জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, তখন স্বাভাবিকভাবে তার নামাজের মধ্যে, তার ইবাদতের মধ্যে একটা একাগ্রতা চলে আসবে, দুনিয়াবি খেয়াল, দুনিয়াবি চিন্তা চেতনা আসবে না। এখানে একটি হাদিসে মোবারক আমি আরজ করব, যেটাকে বুখারী শরীফের মধ্যে আসছে, আর এই হাদিসকে হাদিসে আপনার জিব্রাইল বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, এভাবে ইবাদত করো যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের আপনার ঈমান অধ্যায়ের আপনার 38 নম্বর আর হাদিস নম্বর হচ্ছে 48, যে এভাবে তুমি ইবাদত করো, এভাবে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছে, অথবা যে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, তুমি নাও দেখে থাকো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। যদি কোনো একজন ব্যক্তি তার ধর্মীয় প্রতিটা কর্ম, প্রতিটা ইবাদত, যদি কোনো একজন ব্যক্তির মধ্যে একটা জিকির আল্লাহ দেখছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছে, এই শব্দটা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের দিনী কাজে একটা উপকার, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি থেকে বাঁচার ক্ষেত্রে একটা বড় উপকার,
অনেক বড় একটা মাধ্যম হবে,
অনেক বড় একটা মাধ্যম। যে কে দেখতে পাচ্ছে?
আল্লাহ আমাকে দেখছে,
আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। যেমন ছোট্ট একটা ঘটনা, আপনার বসরা শহরের মধ্যে কোনো একজন ব্যক্তি মায়াদ আল্লাহ সেই রাস্তা দিয়ে কোনো একজন নারী যাওয়ার সময় সে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, নিকটে গেল, ঠিক ওই মুহূর্তে কেউ জেনে এসে তার কানের পাশে দিয়ে একটা কথা বলল, কি যুবক আল্লাহ দেখছে। এই কথা বলার সাথে সাথে সেই কি হয়ে গেল,
মানে
বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। যখন তার হুঁশ ফিরিয়ে আসলো, অনেকেই তার পাশে এসে বলতে লাগলো, এভাবে বলতে লাগলো যে যেহেতু সে একটু লম্পট টাইপের ছিল, কেউ তার পাশে প্রথমে কেউ আসতে রাজি হয়নি, হয়তো সে যে আসবে তার সাথেও খারাপ ব্যবহার করবে। তো যখন তার হুঁশ ফিরিয়ে আসলো, তো অনেকেই এসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আল্লাহ নাফরমানি করার জন্য এইভাবে তুমি এগিয়ে আসলে, আর পরক্ষণে তুমি বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলে, জমিনের মধ্যে পড়ে গেলে, এর কারণ কি? তখন সে উত্তর দিল, কে জানি এসে আমার কানের পাশে একটা কথা বলল যে আল্লাহ দেখছেন। এই কথা বলার সাথে সাথে তিনি বলেন যে আমি জমিনের মধ্যে, মানে তখন আমি অজ্ঞান হয়ে গেলাম, আল্লাহর ভয় আমার মধ্যে কি আমার মধ্যে চলে আসলো। তো কেউ জানি বলল যে তিনি আর কেউ নাই, তিনি ওই বাগদাদ শহরের একজন আবদাল ছিলেন, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। অথবা এটা হয়েছে যে আপনার হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে কোনো একজন বুজুর্গ হবে। তা আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন যে আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় ইবাদত করি, আমি মানুষের সামনে কীভাবে ইবাদত করি, অথবা আমি একাকী অবস্থায় কীভাবে ইবাদত করি। আপনারা দেখবেন আমাদের ইবাদতের যে অবস্থা, মানুষের সামনে একরকম হয়, আবার আলাদা, একাকী অবস্থায় আলাদা হয়। এখানে আমাদের এবং আল্লাহ ওয়ালাদের মধ্যে একটা ডিফারেন্স কি এসান ভাই? ডিফারেন্সটা হচ্ছে আমরা মানুষের সামনে খুব একাগ্রতা নিয়ে ইবাদত করতে চেষ্টা করি, যাতে করে আমার পোশাক আশাক, আমার ড্রেস আপ, মানে খুব মানুষ যাতে বুঝতে পারে যে না এই লোকটা খুব মনোযোগী ইবাদতে। কিন্তু ঠিক ওই লোক যখন সে তার একাকিত্বে সে চলে যায়, সে নামাজ পড়ে, তার তেমন কোনো প্রস্তুতি থাকে না, তার টাইমিংয়ের কোনো খেয়াল থাকে না, তার দেখা যাচ্ছে যে যেভাবে একটা ভালো পোশাক পরে নামাজ পড়ার কথা সেটা থাকে না, অনেক সময় সে মানুষের সামনে পাগড়ি পরে সে নামাজ পড়ে, কিন্তু ঘরের মধ্যে দেখা যাচ্ছে সে টুপি পরে নামাজ পড়ে। কিন্তু আল্লাহওয়ালা যারা, তাদের যে ইবাদত, যে তারা তাদের ইবাদতের মধ্যে তাদের তৃপ্তি, তাদের শান্তি, তাদের যে প্রশান্তিটা ছিল, আমি যে ইবাদত করি আল্লাহ দেখতে পাচ্ছে। এই কারণে আপনি দেখবেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন ইবাদত করতেন, বিশেষ করে নামাজ পড়তেন, উনি ওনার পোশাক চেঞ্জ করে ফেলতেন, ওনার নামাজের পোশাকটা ছিল আলাদা। কারণ কি? কারণ এটা ছিল
যে আল্লাহ তাআলার দিদার লাভ করবে।
হ্যাঁ, এই যে আল্লাহ তাআলাকে সে স্মরণ করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে দেখতে পাবে, আল্লাহ দেখতে পাচ্ছে ইবাদতের মধ্যে, ওনার ইবাদতের পোশাক ছিল একেবারে কি আলাদা। এখন আমরা যদি দেখি যে আমরা আল্লাহওয়ালা যারা, তারা যখন একাকি নামাজ পড়তেন, তাদের রুকু অনেক লম্বা থাকতো, তাদের সিজদা অনেক লম্বা থাকতো, তারা আপনার একাকিত্ব অবস্থায় তারা দুরাকা চার রাকা নামাজে পড়া রাত তারা কাটিয়ে দিতেন। এখন আমাদের এবং তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমরা মায়াদাল আল্লাহ তাআলার পানা, যে আল্লাহকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। কাল কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তির আমলকে তার চেহারার মধ্যে ছুটে মারা হবে, বলো যাও তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতে, তো সে কিছু দিতে পারে কি না, যাও তাদের কাছে যাও। তো আসলে হচ্ছে কি যে আমাদের যে ইবাদতের যে অবস্থা বর্তমানে, আল্লাহ তাবারকতার রাজির জন্য, আল্লাহ তাবারকতার খুশির জন্য যে ইবাদত করা, এবং আমি ইবাদত করতেছি, আমার ইবাদতের মধ্যে একাগ্রতা সৃষ্টি করা, আল্লাহ তাবারকতারা দেখছেন, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের যদি আমরা নামাজ আদায় করতে পারি, তো ইবাদত করতে পারি, তাহলে ইবাদতের একটা যে মিষ্টতা, ইবাদতের একটা যে নূর, ইবাদতের মাধ্যমে, যেমন আমরা যদি নামাজের ব্যাপার আছে যে নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত রাখে,
এটা কোরআন কারীমের মধ্যে আছে,
কোরআন কারীমের আয়াতে মোবারকা। তো দেখেন যে নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে বিরত রাখে, তো নামাজ পড়ে মানুষ কত প্রকারের খারাপ কাজের সাথে জড়িত হয়েছে,
গীবত করছে,
মিথ্যা বলছে, গীবত করছে, হারাম খাচ্ছে, ধোকাবাজির মধ্যে লিপ্ত, ব্যবসার মধ্যে ধোকাবাজি করে যাচ্ছে,
বাসায় যে ঘরের সিনেমা নাটক দেখছে,
হ্যাঁ দেখছে, এখন এর কারণ কি? তো সেও তো দীর্ঘদিন থেকে নামাজ পড়ে, কিন্তু তার নামাজটা যদি রবের খুশির জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজির জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছে, ওই চিন্তা চেতনা দিয়ে যদি কোনো ব্যক্তি যদি আসলে যদি কেউ ইবাদত করে, ইবাদত বুজুর্গানের দিন তো তারা ইবাদতের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেন,
সুবহানাল্লাহ,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে নামাজের
মধ্যে এসে তীর ঢুকেছে পায়ের মধ্যে,
জি
জি, সেই ঘটনাটি
ঘটনা যে উনি যখন ওনার পায়ের মধ্যে তীরের আঘাত হলো এমনভাবে তীর যেখানে তীর লেগেই আছে,
কেউ বের করতে পারছিল না,
ছিল না, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে পরামর্শ দিলেন যে একটাই পন্থা আছে, সেটা হচ্ছে যে আলী যখন নামাজে দাঁড়ায়,
সুবহানাল্লাহ,
দেখেন তাহলে ওই নামাজ ওই ইবাদতটা কেমন ছিল, মানে ইবাদতের মধ্যে নিজেকে আল্লাহর
আল্লাহর ধ্যানে মানে হারিয়ে ফেলা,
সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যে মেরাজ হচ্ছে, আল্লাহর সাথে দিদার হচ্ছে, যে এটা আপনার সাহাবায়ে কেরামের মাঝে ছিল,
তাদের ইবাদতকে ফলো করলে এটা আমরা পাই,
হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন কোনো স্থানে, তো অনেক সময় তাদের ওই ইবাদতের মধ্যে, তাদের নামাজের মধ্যে একটা পাখি এসে তাদের গায়ের মধ্যে এসে বসত, বসার পরে পাখি কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতেন, কিন্তু বুঝতে পারতেন না যে কখন পাখি আসলো এবং কখন পাখি এসে সেখান থেকে ওনার গায়ে থেকে কিছুক্ষণ অবস্থান করে চলে গেল। এটা ওই সাহাবা ইকরামদের মধ্যে, আউলিয়া ইকরামের মধ্যে এটা ছিল না।
এমন এক বুজুর্গানের দিনের ঘটনা জীবনে আসছে, যখন নামাজে সে দাঁড়িয়েছে, তার আশেপাশে আগুন লেগে অনেক কিছু মানে কি ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু তার নামাজ শেষ হওয়ার পর তখন তাকে জিজ্ঞাসা করো, সেটা খেয়ালই করেনি, জানেন
স্বাভাবিক। এখানে তো পাখির ঘটনা আসছে, একটা পাখি আসলে সে আওয়াজ করে, তার একটা ভার আছে, কিন্তু আপনার একটা পিপিলিকায় সামান্য তার একটা ভার নেয়, সে যদি শরীরের মধ্যে এসে একটা হাঁটা শুরু করে দেয়, তখন কিন্তু সাথে সাথে আমাদের নামাজ থেকে ধ্যান সেদিকে চলে যায়। কারণ কি? অর্থাৎ আমাদের নামাজে যেটা একাগ্রতার প্রয়োজন ছিল, আপনার তাহারাতের সাথে, পবিত্রতার সাথে, খুজুর সাথে, যেমন একটি হাদিসে মোবারকা,
জি,
নামাজের ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে এভাবে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুজুরে কলব, হুজুরে কলব বলা হয় যে আপনার উপস্থিতি হৃদয়, মানে আমার কলব মানে এটা উপস্থিতি, মানে একেবারে হুজুরে কলবের সাথে ব্যতীত যদি কেউ নামাজ প্রকৃত নামাজ হয় না, যদি হুজুরে কলব ব্যতীত নামাজ পড়ে তাহলে তার নামাজ হয় না। এখানে যে হুজুরে কলব, যে নামাজের মধ্যে হুজুরে কলব ধারণ করার দুইটা পন্থা, খুসু এবং খুজু, যে খুসু বলা হয় যে শরীরের যে বিনয়, মানে এমনভাবে নিজেকে ঝুঁকানো আল্লাহর দিকে, আর খুজু বলা হয় কিতাবের ভাষায় যে অন্তরের বিনয়, এই অন্তরের মধ্যে বিনয় সৃষ্টি করা। এখানে নামাজের মধ্যে আমরা আসলে নামাজ পড়ি ঠিক, যে নামাজের মধ্যে যে নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় আনা, যে আমি কার সামনে দণ্ডায়মান হলাম, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হলাম, যে কোরআন করিমের মধ্যে এসেছে যে ওই সকল বিশ্বাসীগণ হচ্ছে সফল কাম যারা তাদের নামাজে আল্লাহর ভয়ে ভীত হয়। দেখেন আমি যদি নামাজ পড়ে সফল হতে চাই, নামাজ পড়ে আমি সাকসেস হতে চাই, তাহলে আমাকে নামাজের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় নিয়ে আসা, যে আমি নামাজ পড়তেছি, এই যে ভয়টা নিজের মধ্যে কী করা, যে যদি আমি যদি কাজ করতে পারি, যেটা আপনার কিতাবের মধ্যে সে অসংখ্য ঘটনা এভাবে এসেছে, নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হলো, যে তুফান হলো, উনি যে বুড়ি মাকে যে ওয়াদা দিয়ে গেলেন, ওয়াদা দিয়ে যাওয়ার পরে তুফান শেষ হয়ে গেল, আসার পরে হঠাৎ স্মরণ হলো যে আমি তো ওনাকে ওয়াদা দিলাম, উনি বয়স্ক, ওনাকে আমি নিজে নিয়ে যাব সাথে করে, আল্লাহ কী অবস্থা, যেহেতু তুফান সব কিছু খতম করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই বুড়িমার কাছে যখন পুষলেন, তো উনি নিজের থেকে জিজ্ঞাসা করলেন যে তুফান কখন আসবে, তো তিনি তো ইবাদতে ছিলেন, তিনি নামাজের মধ্যে কিতাবের মধ্যে তিনি নামাজরত ছিলেন, তাহলে ওনার নামাজের মধ্যে নামাজের ধ্যানটা কেমন ছিল? আসলে হচ্ছে কি, আমরা নামাজের যদি আমরা ধ্যান খেয়াল যদি আমাদেরকে টিকে রাখতে হয়, তাহলে এখানে এহসান ভাই যেটা উলামা একরাম যেটা বলেন কিতাবের মধ্যে যে বিষয়গুলো আলোচনা এসেছে, যে ফার্স্ট সেটা হচ্ছে আমাদেরকে নামাজের আহকাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমার নামাজের মধ্যে কেরাত বলেন, নামাজের ফরজ বলেন, নামাজের ওয়াজিবাত বলেন, নামাজের মধ্যে রুকু এবং সিজদা করার যে তরিকা বলেন, এই নামাজের যে প্রাসঙ্গিক যে মাসআলা মাসাইল বলেন যেগুলোর মাধ্যমে আমার নামাজটা সঠিক হবে, ওই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের মাঝে নেই। এখন আমি যদি নামাজের মধ্যে কেরাত, এখন কেরাত বিশুদ্ধভাবে আমাকে কেরাত আমাকে তেলাওয়াত করতে হবে, যখন কোনো একজন ব্যক্তি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে যাবে, তেলাওয়াত করা অবস্থায় তার ধ্যান খেয়াল কিন্তু কেরাতের দিকে থাকবে, তার শব্দ সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা, কোথায় একটা
টান দিতে হবে কোথায়, জি এই বিষয়গুলো খেয়াল রাখবে,
এই বিষয়গুলো সে কিন্তু খেয়াল রাখবে। যখন সে ওই বিষয়গুলোর খেয়াল রাখবে, খেয়াল রাখার পাশাপাশি সেই আপনার ওই সকল সুরা দিয়ে যদি সে বিশেষ করে নামাজ আদায় করে, যে সুরাগুলো অর্থ সম্পর্কে সে জানে, কোনো একজন ব্যক্তি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আরবিতে বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আবার সেই অর্থটাকে সে স্মরণ করবে সকল প্রশংসা আমার রবের, তাহলে আমি যে রবকে খুশি করার জন্য আমি নামাজ আদায় করতেছি, দণ্ডায়মান হলাম, আমি যদি ওই অর্থগুলোকে একটু স্মরণ করে করে আমি নামাজ আদায় করি, বলে এহসান ভাই যদি এভাবে কেউ যদি নামাজ আদায় করে তাহলে কি ব্যবসার কথা স্মরণ থাকবে, কাজের কথা স্মরণ থাকবে
না, ওই বিষয়টা
থাকবে না, তাহলে নামাজের আপনার যে শর্ত, নামাজের যে ফরজ এবং যে তেলাওয়াত, কোরআন করিমের তেলাওয়াতের পাশাপাশি এর অনুবাদগুলোকে যদি স্মরণ করা হয় এবং সাথে সাথে এই খেয়ালকে যদি রাখা হয় যে কেউ দেখে না আমি একাকিত্বভাবে আমি নামাজ আদায় করতেছি, আমি মসজিদে একাকী কেউ নেই আমি নামাজ আদায় করতে যাচ্ছি, আদায় করব আমি, কেউ দেখে না, কিন্তু আমি যে রবের জন্য, যে রবকে, যে আল্লাহকে আমি খুশি করার জন্য আমি নামাজ আদায় করতেছি, কেউ দেখে না আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছে, এই বিষয়টা যদি আমি আমার মধ্যে খেয়ালের মধ্যে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আজকে বেশিরভাগ লোকের দেখা যাচ্ছে যে নামাজ পড়েছে কিন্তু নামাজের মধ্যে অলসতা বেশি, যে নামাজের মধ্যে অলসতার মধ্যে যে কীভাবে কোনে কষ্ট করে, অনেকের দেখবেন যারা জামাতে নামাজ অনুষ পড়তে পারে না, মহিলাদের জন্য তো জামাত এমনিতে নেই, আমাদের হানাফি মাযহাব মোতাবেক তারা একাকীভাবে তারা কি ঘরের মধ্যে নামাজ আদায় করবে, বেশি যদি নামাজ হয় চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ, দু রাকাত সুন্নত, দু রাকাত নফল, বারো রাকাত নামাজ, হ্যাঁ এই যে বেশি যে নামাজ তারাবির নামাজ বিশ রাকাত, এ ধরনের যে বেশি না সালাতুত তাসবিহের নামাজ আপনার যদিও চার রাকাত কিন্তু পড়তে অনেকক্ষণ সময় লাগে। এখন এখানে দুটো জিনিস আপনি দেখবেন, কিছু লোক তারা আরও ফিল করে যে আমি আরও কিছুক্ষণ নামাজে থাকি, আরও কিছুক্ষণ আমি নামাজে থাকি, সালাতুত তসবির নামাজ তসবি পড়তেছে পড়তেছে মানে এত মজা টান বৃদ্ধি। আবার কিছু ব্যক্তি আছে দেখবেন এই সুন্নত পড়লাম, আরে চার রাকাত এখনও ফরজ বাকি আছে,
এত লম্বা কেন সিজদা দিয়েছে ইমাম সাহেব, এত লম্বা কেন কিরাত পড়ছে,
কিরাত পড়তেছে। এখানে ডিফারেন্স এসান ভাই দুটা জিনিস, একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ ওই ধ্যান নিয়ে নামাজ পড়তেছে, সে ওটার মধ্যে গুম হয়ে যাচ্ছে, সে ওটার মধ্যে নিজেকে বিলীন করে দিচ্ছে, আর আরেকজন জাস্ট ফর্মালিটি আদায় করার জন্য, আরে নামাজ না পড়লে এই অনেক অনেক কথা বলবে, আরে এই নামাজ না পড়লে আপনার মানে দুনিয়াবি ফায়দা খোঁজে, যে নামাজ পড়লে, নামাজ না পড়লে শরীর ভালো ভালো থাকবে না, ঠিক আছে, কিন্তু যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য কি, যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আপনার যখন তুমি ইবাদত করবে, যে তুমি এটা যাতে ভেবে নাও যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি নাও দেখো তাহলে এটা তোমার মধ্যে নিশ্চিত, তুমি এটা ধ্যান তোমার মধ্যে খেয়াল নিয়ে আসো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে।
এটা তো অবশ্যই, আল্লাহ তো সব কাজই আল্লাহ আমাদেরকে দেখছেন শুনছেন। দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানের সময় শেষ, সুবহানাল্লাহ, খুব সুন্দর আলোচনা হলো আজকে, যে ইবাদতের ক্ষেত্রে যদি কেউ এহসান সম্পাদনকারী হতে চায় তো এমনভাবে ইবাদত করা যে আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ তাআলা আমাকে দেখছে, যদি আল্লাহ আমাকে দেখছে এই ধ্যান নিয়ে নামাজ পড়ি তাহলে সেই নামাজ আমার জন্য মিরাজ হবে। যখন আমি রোজা পালন করি কেউ দেখছে না, আমি যদি লুকিয়ে লুকিয়ে বা চুপি চুপি কিছু খেয়ে নিচ্ছি কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ তো দেখছে, এই ধ্যান নিয়ে বা এই চিন্তাধারা নিয়ে যদি আমি রোজা পালন করি তাহলে সেই রোজা আমার কাল কিয়ামতের দিনও সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি হজ করছি, জাকাত দিচ্ছি, দান সদকা করছি, কেউ দেখছে না, আমার জাকাতের পরিমাণ কত টাকা আসছে হুজুর জানছে না, কেউ জানছে না, কিন্তু আল্লাহ তো জানছে, আল্লাহ তো দেখছে আমি কতটুকু আদায় করছি। তো প্রতিটা বিষয় নিয়ে দর্শকবৃন্দ আমরা ইবাদতের ক্ষেত্রে বলি বা যেই কোনো বিষয়ে হোক, যদি আল্লাহ আমাকে দেখছে এই বিষয় নিয়ে যদি আমরা এই একটা চিন্তা নিয়ে যদি আমরা প্রত্যেকটা কাজ সম্পাদন করি, ইনশাআল্লাহ তাআলা আমরাও আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবে, এবং সেই আমলের বিনিময় হতে পারে আমরা জান্নাত হাসিল করতে পারি। আর যদি আমাদের ধ্যান ধারণা অন্যদিকে থাকে, আল্লাহ আমাকে দেখছে না, আমি যা গুনাহ করছি কেউ তো দেখছে না, মাযাল্লা কেউ তো দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে, যদি এই ধ্যানটা আমরা রাখি ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকেও বাঁচতে পারব। শুধু আমরা যে ইবাদতে আগ্রহী হব তা না, আমরা প্রতিটা গুনাহ থেকে আমরা বাঁচতে পারব। আমি মিথ্যা বলছি, এই ভাই তো জানছে না আমি মিথ্যা বলছি, কিন্তু আল্লাহ তো জানছে। আমি গীবত করছি, আমি কুদৃষ্টি দিচ্ছি, হয়তো বা আশেপাশে তাকিয়ে দেখছি কেউ তো দেখছে না, কিন্তু আমার রব তাবারক ওয়া তাআলা তো দেখছে। যদি এই একটা বিষয় আমাদের অন্তরে আমরা গেঁথে নেই, ইনশাআল্লাহ আমরা সকল প্রকার গুনাহ থেকে, নাফরমানি থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহসান সম্পাদনকারী হিসেবে কবুল করুক। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।